بسم الله الرحمن الرحيم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ومن الناس من يقول وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون الله পাকের অশেষ মেহেরবানিতে সালাতে জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আমরা সমবেত। দেশের পরিস্থিতি খুবই নাজুক, যে আল্লাহ পাক এই নাজুক পরিস্থিতির ভিতর দিয়েও আমাদেরকে যথাসাধ্য দিনের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন তারই বারগাহে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আপনারা সব কিছুই জানেন, আপনাদেরকে আর কি বলবো আর কোনটা বলবো আমি বুঝতে পারি না। পরিস্থিতি খুব ভয়াবহ এটা নিশ্চিত, বিভিন্ন তরফ থেকে উস্কানিমূলক প্রচারণা প্রপাগান্ডা চলছে এটাও নিশ্চিত, কেউ বা ঘোলা পানিতে মাছ ধরার শিকারের চেষ্টা করছেন এটাও নিশ্চিত। তবে তারপরেও দু একটি কথা না বললেই নয়, গত পরশুদিন যে ট্র্যাজেডি ঘটে গেল এটা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীনতার প্রমাণ। যথাযথভাবে দোষীদেরকে যদি শাস্তিবিধান নিশ্চিত করা হতো, এইভাবে একের পর এক এই ধরনের দুর্ঘটনাপূর্ণ অবস্থার মুখোমুখি আমাদেরকে হতে হতো না। আইনের শাসন না থাকার কারণে, প্রকৃত জাজমেন্ট না থাকার কারণে, বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে, অনেকদিন আগেও বলেছিলাম আবার আজকেও বলছি, কেমন করে হতে পারে যে আদালত একটি রায় দিল, সেই রায়ের এগেনস্টে প্রশাসনের নাকের ডগার উপরে বসে এক শ্রেণীর লোকেরা সেই রায়ের বিরুদ্ধে উত্থান ঘটাল। ন্যূনতম বুদ্ধি থাকলে মানুষ তো বুঝতে পারে যে এ রায়ের বিরুদ্ধে উত্থান ঘটানোর মানে কি। আমরা তো হক কথা বললেই রাষ্ট্রদ্রোহিতা হয়ে যেতে পারে, আদালত অবমাননা হয়ে যেতে পারে, কিন্তু আদালতের রায়ের বিরুদ্ধে যখন রাজধানীর রাজপথে অবস্থান নেওয়া হলো তখন কি আদালত অবমাননা করা হয়নি? তাদেরই পূর্বসূরীরা তো একসময় আদালতের বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল, এ ধারাবাহিকতা তো চলছে। দুঃখের কথা, কে কাকে বলে, কেন তারা এখানে এলো, কিভাবে এলো, এ আসার পথ তাদের সুগম কিভাবে হলো, এ কথাটা ভাবতে গেলে তো আত্মসমালোচনা করা দরকার। হতভাগা সেই জাতি যে জাতি আত্মসমালোচনা করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈদু মান উইজা বিগাইরিহি ওয়াস-সাকীউ মান সাকিয়া ফি বাতনি উম্মিহি, যে ব্যক্তি সৌভাগ্যশীল সে অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে, আর হতভাগা দুর্ভাগা সেই যে ব্যক্তি তার মায়ের পেট থেকে দুর্ভাগা হয়ে জন্মগ্রহণ করে। গত পরশুদিন মঙ্গলবার বিকাল 2টার ট্রেনে রাজশাহী থেকে রওনা দিলাম, যাব মেহেরপুর, প্রোগ্রাম আছে তাই। হঠাৎ করে হার্ডিং ব্রিজের উপরে ট্রেনটি থেমে গেল, চলন্ত ট্রেন হার্ডিং ব্রিজের উপর থেমে গেল, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা। তড়িৎ গতিতে লোকজন লাফিয়ে লাফিয়ে এদিক ওদিকে ব্রিজের এপারে ওপারে নামা শুরু করলো, ঘটনাটা কি ঘটেছে? রেলের কর্মকর্তা বললেন, হার্ডিং ব্রিজের উপরে লাইন খুলে রাখা হয়েছে, কোন জানোয়ারে খুলেছে, কোন অমানুষ খুলেছে, কোন অমানুষ এ কাজ করাচ্ছে, কে নেতৃত্ব দিচ্ছে, হাজার হাজার নারী পুরুষ সেদিন পদ্মা নদীতে পড়ে সলিল সমাধি হওয়ার সম্ভাবনাময় পরিস্থিতিতে ছিল। আপনারাও শুনতেন যে আমানুল্লাহ খতিব নাই, হার্ডিং ব্রিজের উপর থেকে ট্রেন নিচে পড়ে সেও নিহত হয়েছে, এতটুকু শুনতে আপনার বাকি। হাজার হাজার নারী পুরুষের জীবনকে যারা বিপন্ন করছে, হাজার হাজার পথচারীকে যারা ক্ষতিগ্রস্ত করছে, হাজার হাজার মানুষের অর্থ সম্পদকে যারা নস্যাৎ করছে, আমরা তো তাদেরই অন্তর্ভুক্ত, আমরা তো এটাকে খুব বেশি ভালো মনে করতেছি, আমরা তো খুব ভালো মনে করতেছি, এগুলি দরকার, হই হই রই রই করা দরকার, রাস্তায় দরকার, নামা দরকার, গাড়ি পুরানো দরকার, হরতাল দরকার, ধর্মঘট দরকার, এগুলি তো আমরা দরকার মনে করে করতেছি, আমাদের আত্মসমালোচনাটা আমরা আগে করে নিই, পরিস্থিতি এমন হলো কেন? গার্মেন্টসের দুর্ঘটনার জন্য বাসের মালিক দায়ী, তাই তো বাস পুড়িয়ে দিতে হবে,
গার্মেন্টসের দুর্ঘটনার জন্য আমি আমানুল্লাহ খতিব দায়ী, ওই জন্য তো আমাকে রাস্তায় বাধা দিতে হবে। বাধা যারা দিচ্ছে তারা কারা? কার উস্কানিতে বাধা দিচ্ছে? পরের সমালোচনা করার আগে আত্মসমালোচনা জরুরি। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন জাতির সাথে যদি তোমাদের কোনো বিদ্বেষ থাকে, কারোর সাথে যদি তোমার বিরোধ থাকে, বিরোধ থাকার কারণে কোন অবস্থাতেই যেন তুমি ইনসাফের মাপকাঠি থেকে, আদলের মাপকাঠি থেকে, ন্যায় পরায়ণতার মাপকাঠি থেকে দূরে সরে না যাও। অপোজিশন পার্টি, অপোজিট পার্টি, বিরোধী দল, বিরোধী মত তার থাকতেই পারে, তার উপরে বেইনসাফির করাঘাত তুমি করো না, বেইনসাফির কষাঘাত তুমি করো না। আল্লাহর কোরআনের এই মাপকাঠি এবং এই নির্দেশ যদি আমরা মেনে চলি, তারপরে নিরপেক্ষ খোলা মনে সমালোচনা, আত্মসমালোচনা করি, জমার খুতবার মধ্যে বললে হয়তোবা সাময়িকভাবে আত্মতৃপ্তি লাভ করা যাবে, কিন্তু এর ফায়দা আউটপুট কতটুকু হবে আমি জানি না। প্রত্যেকেই যদি আপন আপন কাণ্ড জ্ঞান সম্পর্কে, দায়িত্ব জ্ঞান সম্পর্কে, নিজেদের কর্তব্য পরায়ণতা সম্পর্কে সচেতন হই, তাহলে ভালো কথা। আত্মসমালোচনা যা করছি আবার একটু করে নেই। ১৯৯৪ সালে এদেশের এক কুলাঙ্কার নারী, জঘন্য মহিলা, তিনি ইসলাম মুসলমানের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ কথা বললেন। বললেন তো বললেন, শেষ পর্যায়ে গিয়ে কোরআন পরিবর্তনের দাবিও তুললেন। রাজপথে জনতা নেমে গেল, জনতা রাজপথে নেমে গেল, ট্রাক মিছিল চলছে। ভাগ্যক্রমে আমি তখন যাচ্ছিলাম উত্তর বাড্ডা দিয়ে, আমার সাথে রয়েছেন সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ ইউনিভার্সিটির একজন প্রফেসর। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, মাযা ইয়াকুলুন হাউলাই, হাউলাইল মুসাফিরুন, মাযা ইউসাফিরুন, বলে ওরা হাও কাও করছে, ওরা কি বলে আমাকে জিজ্ঞেস করলেন উনি, রিয়াদ ইউনিভার্সিটির জনৈক প্রফেসর। আমি তাকে বললাম যে ওরা তাসলিমা নাসরিনের ফাঁসি চায়। তখন উনি জিজ্ঞেস করলেন, কার কাছে চায় ফাঁসিটা? কার কাছে চায়? যার কাছে চাওয়া হচ্ছে সেই তো শাড়ি আঁচলের তলে ঢেকে সুইডেনে তাকে পাঠিয়ে দিল। কার কাছে ফাঁসি চায়? ফাঁসি যার কাছে চাওয়া হচ্ছে সে তো আর এক তাসলিমা। আমি হতবাক হয়ে গেলাম, রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্য শুনে হতবাক হয়ে গেলাম। আপনার তো সে কথা মনে নেই, আপনি তো তা বলবেন না, আপনি তো আজকে দেখতেছেন, কালকেটা তো ভুলে গেছেন। যে আমরা যে ভুলে যাই এটা হলো সমস্যা। শাড়ির আঁচলের তলায় নিয়ে সুইডেনে পাঠিয়ে দিলেন যিনি, তিনি আর এক তাসলিমা নাসরিন, রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্য আমি বলি নাই, আমি অনুবাদ করে শোনালাম। তিনি আরো বললেন, এই তাসলিমা নাসরিনের ফাঁসির জন্য যারা মাঠে নেমেছে তারা তো বুখারীর হাদিসের মধ্যে মিথ্যা হাদিস দিয়ে বুখারীর হাদিসকে রদ করেছে, তারা তো বুখারীর হাদিসের মধ্যে তাবিজের নকশা ঢুকিয়েছে, তারা তো বুখারীর হাদিসকে নিজেদের দলীয় স্বার্থে মুছে দিয়ে আবার বাংলা প্রিন্ট করেছে, তারা তো বুখারীর হাদিসের মধ্যে নিজস্ব বক্তব্য দিয়েছে, প্রসূতি মহিলার সহজ গর্ব লাভের উপায় সে তাবিজ তো বাংলা বুখারীর মধ্যে দেওয়া আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ বাবলা গাছের পাতা খেয়ে বুখারী সংকলন করলেন, লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে নির্ভেজাল হাদিস বাছাই করলেন, সেই হাদিসের অনুবাদ করতে গিয়ে তার মধ্যে তাবিজের নকশা যারা ঢুকিয়ে দিল, বুখারীর হাদিসকে মুছে দিয়ে নিজেদের মাঝহাবী মতবাদ তার মধ্যে ছাপিয়ে পরিবর্তন করলো। তাসলিমা নাসরিন তো কোরআন পরিবর্তনের দাবি তুলেছে মাত্র, কিন্তু আপনার যিনি রাস্তায় নেমে যিনি তাসলিমা নাসরিনের ফাঁসি কামনা করতেছেন, তিনি তো বুখারীর হাদিস অলরেডি বদলায় ফেলেছেন। আমি হতবাক হয়ে গেলাম রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসরের বক্তব্য শুনে। আপনি যাবেন কার কাছে? কে আপনাকে আশ্রয় দিবে? কে আপনাকে সঠিক নেতৃত্ব দিবে? কে আপনাকে সঠিক পথ দেখাবে? যার কাছেই যাবেন সব জায়গাতেই একই অবস্থা, হয়তোবা ১৯ বা ২০ এরকম হতে পারে। ১৯ ২০ যদি হয় তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা যে অসহায় এতে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে এই পরিস্থিতির অবতারণা ঘটেছে। রিয়াদ ইউনিভার্সিটির সেই প্রফেসর সাহেব আর এক কথা সেদিন বলেছিলেন, ফেরাউন ভুল করেছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, ফেরাউন তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ফেরাউন যদি আল্লাহ দাবি না করে নাস্তিক্যবাদের সিলেবাস তার সমাজে দিত, তাহলে আস্তে আস্তে ফেরাউনের মতো লক্ষ লক্ষ ফেরাউন জন্ম নিত, ফেরাউন মরে যেত, আরো অনেক ফেরাউন চলত। দুনিয়াতে কোনো আদর্শকে বাস্তবায়ন করতে হলে সেই আদর্শিক সিলেবাস সমাজে চালু করতে হয়। সেই আদর্শিক সিলেবাস সমাজে চালু করলে সেখানে আস্তে আস্তে পরিবর্তন হয়, হই হই রই রই করে খুব বেশি পরিবর্তন হবে তা বোঝা যায় না, তবে এ কথা সত্য, সাময়িকভাবে কিছু উপকার পাওয়া যায়, সেই উপকারটা স্থায়ী ফল বয়ে আনে না। যারা এগুলি করছেন তাদেরকে আমরা নিরুৎসাহিত করি নাই, তবে এতটুকু বলতে চাচ্ছি যে আপনার প্রতিবাদ করাটাও ইসলামী শরীয়তের মাপকাঠির ভিতরে থাকতে হবে। ইসলামী শরীয়তের মাপকাঠির বাইরে যদি প্রতিবাদ করেন তা আপনি আর উনি তো সমান হয়ে গেলেন, তাহলে তো কোনো পার্থক্যই থাকল না। নাস্তিক্যবাদের জন্ম, ব্লগারদেরকে যেই আজকে ব্লগাররা যেই নাস্তিক্যবাদের বিষ বাষ্প সমাজে ছড়িয়ে এক শ্রেণীর চিহ্নিত মহলের ছত্রছায়ায় এগুলি যে তারা করছে এ কথা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা তো সবারই জানা যে এক শ্রেণীর চিহ্নিত মহল, শক্তিশালী মহল তাদেরকে স্পর্ধা দিয়ে পানি তো ঘুলা করে খায়, কিছু প্রাণী আছে যা পানি ঘুলা করে খায়, পরিস্থিতি তো সামলানোর জন্য আগুন ধরে গেল যখন, তারপরে আগুন যখন দাও দাও করে জ্বলছে তখনই তো আস্তে আস্তে নিভানোর চেষ্টা করা হলো। যেদিন থেকে এই সমস্ত ব্লগারেরা নাস্তিক্যবাদের প্রপাগান্ডা চালাচ্ছিল সেদিন থেকে যদি ডাইরেক্ট যদি টুঁটি চেপে ধরা হতো, এদেশের মাটিতে ভোট ভিক্ষে করার সময় তখন মুনাজাত তোলা হয়, আল্লাহর ওয়াস্তে ভোট ভিক্ষা চাওয়া হয়, সে আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া হয় নাকের ডগার উপরে, আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পরিস্থিতি বেসামাল হওয়ার পরে এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে কতটুকু সুফল পাওয়া যাবে আল্লাহ পাক ভালো জানে। ব্লগ শব্দের মূল অর্থ হল ওয়েব ব্লগ, ওয়েবসাইট, এরা ইন্টারনেটের একটি অবদান যার মাধ্যমে সারা বিশ্ব মানুষ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ডাটা পেশ করতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, ইসলামের প্রচার প্রসারও তার দ্বারা ঘটছে, জাহেলিয়াতের প্রচার প্রসারও তার দ্বারা ঘটছে। ওয়েব ব্লগ, ওয়েব ব্লগের সংক্ষিপ্ত ই হল ব্লগ। ব্লগ যারা ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছে তারা তো ভালো, যারা অন ইসলামের পথে কাজে লাগাচ্ছে তাদের তো হল সমস্যা। তাহলে সার্বিকভাবে ব্লগকে আমরা ঘৃণার চোখে দেখতে পারি না, ব্লগের মধ্যে ভালো দিক আছে খারাপ দিক আছে, ব্যবহার করার সাথে জড়িত। ব্লগটার মধ্যে সুবিধা হলো এই, ওই যে কিছু কুরুচিপূর্ণ মানুষ আছে যারা ল্যাট্রিনের মধ্যে কিছু আবল তাবল কথা লিখে আসে, জনসমক্ষে তো লেখা সম্ভব নয়, মানুষের সামনে তো প্রকাশ করা সম্ভব নয়, সেই আকথা কুকথা লেখার জন্য বাথরুমকে ইউজ করে। এই ব্লগের মধ্যে যারা অকা কথা কুকথা লেখে এদেরকে আপনি ওই ল্যাট্রিনের লেখকদের ওই কুরুচিপূর্ণ কাণ্ডজ্ঞানহীন কুরুচিপূর্ণ মন মানসিকতা সম্পন্ন মানুষ বলে আপনি মনে করতে পারেন। এ সমস্ত লেখালেখির বিরুদ্ধে সরকার বাহাদুর কিছু দায়িত্ব হাতে নিয়েছিলেন, কিন্তু দায়িত্ব হাতে নিলে কি হবে? দায়িত্ব হাতে নিলে কাজ হয়নি, কারণ চেষ্টা করেছে এটাকে বন্ধ করার জন্য, কিন্তু আইন রয়েছে কেতাবে, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নাই। সাইবার ক্রাইম সরকার চেষ্টা করেছে দমন করার জন্য, কিন্তু চেষ্টার মধ্যে আন্তরিকতা থাকা দরকার আর প্রপার ওয়েতে প্রচেষ্টা চালানো দরকার। বেশি দূরে যাব না, আবার আর একটু দুই একটা বলি। ধর্মকারীর হোম পেজে আল্লাহ সম্পর্কে কটু কথা লেখা আছে, আল্লাহর নবী সম্পর্কে কটু কথা লেখা আছে, আল্লাহর নবী এবং আল্লাহ সম্পর্কে কটু কথা ব্লগে কি কি লেখা আছে ওটা আমার চেয়ে আপনারা ভালো জানেন। খারাপ জিনিসের প্রচার করা এবং এটার পুনরাবৃত্তি ঘটানোটা অন্যায় কাজ। ও আমাকে বকা দিয়েছে, কি বলে বকা দিয়েছে আমি ওটা আবার রিপ্লাই করে বললাম, তাতে আমিও তো বকাটা বলে তারপরে প্রতিবাদ করলাম। খারাপ জিনিস যত ঘাঁটা যায় তত সমস্যা হয়, ওই জন্য আমরা ইশারা ইঙ্গিত দিয়ে বলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগে না তো এগুলি। আপনাদের মনে হয় যে একটু ভালো করে বলে না কেন, একটু খোলা করে বলে না কেন, একটু নেকেট করে বলে না কেন, একটু জোর দিয়ে বলে না কেন, একটু গালিগালাজ করে বলে না কেন। না, অন্যায়ের প্রতিবাদ এজমালান করতে হয়, সাধারণভাবে করে যেতে হয়। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বহু অন্যায়ের জন্ম হচ্ছে, আপনি তো এই জিনিসটা বোঝেন না। সামাজিক কিছু নাটক প্রচার করা হয় রেডিও টিভিতে, মানুষ মনে মনে ভাবে আজকে বর্তমান সমাজে পিতাকে কিভাবে ছেলে অপমান করছে, শাশুড়িকে পুত্রবধূ কিভাবে নির্যাতন করছে, এ সমস্ত নির্যাতনের চিত্র তুলে ধরে সমাজকে সজাগ করার চেষ্টা করে থাকেন এক শ্রেণীর লোক, আর মনে মনে ভাবেন যে এটা করলে সমাজের লোক সচেতন হবে যে শাশুড়িকে কিভাবে নির্যাতন করা হচ্ছে। আরে ভাই, আপনি তো বোঝেন নাই শাশুড়িকে নির্যাতন কিভাবে করা হচ্ছে, এটা তো আপনি সচেতন করার মন মানসিকতা করছেন, কিন্তু হাজার হাজার পুত্রবধূ ওটা দেখে নির্যাতনের পদ্ধতি শিখতেছে। আপনি যদি বুঝতেন তাহলে আপনি ওটাকে সমর্থন দিতেন না। সমাজের চিন্তাই কিভাবে হচ্ছে, চিন্তায়ের একটা চিত্র আপনি সমাজে তুলে ধরলেন। আপনি তো মনে মনে ভাবলেন যে চিন্তায়ের বিভৎসতা তুলে ধরলাম আমি, কিন্তু যে চিন্তাইকারী তার জন্য যে এটা প্লাস পয়েন্ট তা তো আপনি বোঝেননি। ওখান থেকে তো চিন্তায়ের জন্ম হচ্ছে এবং অভিনব কৌশল সে ওখান থেকে রপ্ত করে নিচ্ছে, শিখে নিচ্ছে, শিখে নিয়ে সেটা আবার তার বাস্তব জীবনে অ্যাপ্লাই করছে। প্রত্যেকটা জিনিসের ভালো সাইড আছে, মন্দ সাইড আছে, ওই জন্য মন্দ কথাগুলি কম বলতে হয়। বাকি কথাগুলি আমি বললাম না, একটা কথা আমি বলি শুনুন। বলছে আল্লাহ সর্বব্যাপী, তিনি বোরকাতেও আছেন বিকিনিতেও আছেন। বিকিনি মানে কি আপনারা তো জানেনই, আর না জানলে জিজ্ঞেস করে নিন কাউকে। তিনি বোরকাতেও আছেন বিকিনিতেও আছেন, জলাশয়েও আছেন মলাশয়েও আছেন। নাউজুবিল্লাহ পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, অনেক কিছুই পড়লেন। জলাশয়েও আল্লাহ আছেন, আল্লাহ সর্বব্যাপী, তিনি জলাশয়েও আছেন মলাশয়েও আছেন। ব্লগার লিখে রেখেছে, ব্লগার লিখে রেখেছে ধর্মকারীর হোম পেজে। এখন ডক্টর উসমান গনি, উনি তো আর ব্লগার না, ডক্টর উসমান গনি উনি তো বাংলাদেশ পাক ভারত উপমহাদেশের একজন প্রথিত যশা শিক্ষাবিদ ডক্টর উসমান গনি তার কাব্য কাননের মধ্যে লিখছেন, বলছেন, যে নামেতে ডাকি তোমার সবই তোমার নাম, যেখানেতেই থাকো তুমি সবই তোমার ধাম, মক্কার মথুরাতে কি কেন রেশারেশি, মক্কাতে রহিম তুমি মথুরাতে নাম রাম। আল্লাহ মক্কায় গিয়ে রহিম হয়ে যান আর মথুরাতে গিয়ে রাম হয়ে যান। মক্কাতেও আছেন তিনি, মথুরাতেও আছেন তিনি, তে এত হানাহানি কেন, এত ভাগাভাগি কেন, এত পাঠাপাঠি লাঠালাঠি কেন, আল্লাহ তো সব জায়গায় বিরাজমান। ওই কথা তো আপনার আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআনও বলেছেন যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আছেন। তো ব্লগার ওই কথাটাই তো লিখে রেখেছে, তিনি সর্বত্র সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী আল্লাহ, তিনি জলাশয়েও আছেন মলাশয়েও আছেন। আমি এ কথাটা বলতে চাইছিলাম না, বললাম এই কারণে যে ডক্টর উসমান গনি সাহেবের, যিনি পাক ভারত উপমহাদেশের এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত, তিনি বিরাট এক ইউনিভার্সিটির একজন গুরু দায়িত্বশীল, জারি ওসিলাতে আমাদের মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের থিসিসটা অনুমোদন হয়েছে, ওনার নামটাই থিসিসের মধ্যে আছে। প্রফেসর এ এফ এম সাদুল হক ফারুকের পীরবাদের বেরাজালে ইসলাম বইখানা পড়বেন, ডক্টর উসমান গনি সাহেবের অনেক রেফারেন্স ওখানে দেওয়া আছে। তো ডক্টর উসমান গনি তো ব্লগারের কথাই বলে ফেললেন, তা আপনি যাবেন কোথায়? ওই জন্যই তো আমি বলতে পারি না আমি কি বলবো, কার বিরুদ্ধে বলবো, কাকে বলবো, যাকে বলবো সেও তো ওরকম, যার বিরুদ্ধে বলবো সেও তো ওরকম, যার পক্ষে বলবো সেও তো ওরকম, যাকে আপনি বিরাট জানতা মনে করেছেন সেও তো ওরকম, সেই নাস্তিক লম্পট চরিত্রহীন কুলাঙ্কার ওই ছেলেটা, যার বয়স্ক মূর্তি বয়সের কুরুচিপূর্ণ কথা ব্লগে লিখে রাখলো, ব্লগে পোস্ট করে দিল, বন্ধু বান্ধবদের মধ্যে আদান প্রদান করলো, আর যিনি গুরু গম্ভীর একজন নেতা, যিনি শিক্ষা গুরু, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের জন্মদাতা, তার কথা আর কথা একই মিলে গেল। এই আত্মসমালোচনটুকু আমরা করি দেখে আমাদেরকে কেউ দেখতে পারে না। কোন সময় আমরা নির্যাতনের হাত থেকে বাঁচি নাই, তখনও নির্যাতিত হয়েছি, এখনো হচ্ছি, আগামীতেও হব, অবশ্যই নির্যাতিত হতে হবে। আল্লাহ পাক বলছেন, লা ইয়াদুরুহুম মান খালাফাহুম ওয়া ফি রাওয়াইতিন মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। হকপন্থী যারা হবে তারা সংখ্যা হবে কম, মানুষ তাদেরকে পাগল মনে করবে, মানুষ তাদেরকে বিভিন্ন ভাবে দোষারোপ করবে, কিন্তু তারাই হবে হকের হকের অপতন্ত্র প্রহরী, তাদের দ্বারাই হক দুনিয়াতে টিকে থাকবে যতদিন কিয়ামত না আসে। যে সমস্ত তরুণ উদীয়মান যুবকেরা এই সমস্ত নাস্তিকবাদের দিকে ঝুঁকেছে, প্রসঙ্গক্রমে তাদের সম্পর্কে দুই একটি কথা বলে দিই। নাস্তিকবাদ সৃষ্টি হয়েছে অতি বুদ্ধির কারণে, অতি বুদ্ধিমতার কারণে, এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত সব জিনিসই খারাপ, অতি ভক্তি, অতি বিদ্বেষ, অতি বুদ্ধিমত্তা, অতি পরহেজগারি, অতি জ্ঞানীর পরিচয়, অতি প্রতিবাদ মুখর, অতি হটকারিতা, কোনটাই শরীয়ত সমর্থন করে নেই। আল্লাহ পাক বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, লিতাকুনু সুহাদা আলান নাস, যাতে মানুষের সাক্ষী হতে পারো। আল্লাহ পাক বলছেন 1400 বছর আগে তদানীন্তন কালের নাস্তিকদের বক্তব্য ছিল কি, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা,
আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন।
যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো এক আল্লাহর প্রতি, তখন তারা বলে আমরা কি ঈমান আনো এই নির্বোধদের মতো?
ডক্টর আহমদ শরীফ, বাপ রেখেছিলেন নাম আহমেদ, তার সাথে আবার ছিল শরীফ নাম। ডক্টর আহমদ শরীফ বলে গেলেন, গভীর জ্ঞান মানুষকে নাস্তিকবাদের দিকে ধাবিত করে, গভীর জ্ঞান মানুষকে নাস্তিকতা শিখায়, আর স্বল্প জ্ঞান মানুষকে আস্তিকতা শিখায়। আস্তিক লোকেরা যারা আল্লাহতে বিশ্বাস করে তারা হলো স্বল্প জ্ঞানের অধিকারী, আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা হলো নাস্তিক। কিন্তু ডক্টর আহমদ শরীফ জানে না যে তার গুরুদেব, তার পূর্বপুরুষ, তার পুরোধা, তার দায়িত্বশীল, তার পীর সাহেব ফ্রান্সোয়াস বেকন বহুদিন পূর্বে বলে গেছে যে গভীর জ্ঞান মানুষকে আস্তিকতা শিখায়, আর জ্ঞান শূন্য হলে মানুষ নাস্তিক হয়। এখন ডক্টর আহমদ শরীফ বেঁচে থাকলে তাকে জিজ্ঞেস করা যেত যে আপনি বেশি জ্ঞানী না মিস্টার ফ্রান্সোয়াস বেকন বেশি জ্ঞানী, আপনি বলেন। মিস্টার ফ্রান্সোয়াস বেকন যদি বেশি জ্ঞানী হয় তো তাহলে ওই সেই আবার সেই কথার মধ্যে কথা এসে যায়। হ্যাঁ, ভারতের এক মুরব্বী লোক এসে আমাকে বললেন, হামারে দিল্লিওয়ালা নেহি সমস্তে হে, আমাদের দিল্লিওয়ালা জানে না কোরআন হাদিস, তুমি কোরআন হাদিস বাংলাদেশ থেকে এসে এখানে বিতরণ করতেছ, দিল্লিওয়ালা জানে না। আমি বললাম যে দিল্লিওয়ালা সমস্তে হে লেকিন মক্কাওয়ালা সমস্তে নেহি, দিল্লিওয়ালা তো ভালোই বোঝে কিন্তু মক্কাওয়ালা বোঝে না। দিল্লিওয়ালাকে বলো মক্কা এসে ইমামতি করতে। ডক্টর আহমদ শরীফকে জিজ্ঞেস করুন যে ফ্রান্সোয়াস বেকন বেশি জ্ঞানী না আপনি বেশি জ্ঞানী? নাস্তিকবাদের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা নাস্তিকবাদকে লালন করে এসেছে তাদের ভিতরের একজন হল মিস্টার প্লেটো। মিস্টার প্লেটো মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল ও মাই গড, ও মাই গড বলে শেষ চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। ফেরাউন বলেছিল আমানতু বিল্লাহি আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যেই আল্লাহর প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছে। বন্ধুগণ, যে ধর্মনিরপেক্ষ বলে সে বেদিন, ধর্মনিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই। আপনার একটা পক্ষ থাকতে হবে, হয় হকের পক্ষে থাকবেন নয় না হকের পক্ষে থাকবেন, নয় সত্যের পথে থাকবেন নয় মিথ্যার পথে থাকবেন, নয় সনাতন ধর্মের পথে থাকবেন না ইসলাম ধর্মের পথে থাকবেন, একটা পক্ষে তো থাকতে হবে। নিরপেক্ষতার স্লোগান যারা দেয় তারা মরার পরে তারা যদি মুসলিম ফ্যামিলির হয়ে থাকে তাদেরকে দাফন করা হয়, আর তারা যদি সনাতন ফ্যামিলির হয়ে থাকে তাহলে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। কই নিরপেক্ষ তো রইল না, বিবাহ শাদীর ক্ষেত্রে তো নিরপেক্ষতা বজায় থাকে না, মুসলিম পরিবারের হলে ইসলামী কায়দায় তাকে বিবাহ শাদী দেওয়া হয়, আর অমুসলিম ফ্যামিলির হলে অমুসলিম কায়দায় বিবাহ শাদী দেওয়া হয়। কই নিরপেক্ষ তো থাকলো না, নিরপেক্ষ মানে হলো একটা বাজে কথা। কিন্তু কোরআনের আয়াতের অর্থ আমরা ভালো করে না বুঝতে পারার কারণে গোলক ধাঁধা লেগে যায়। আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে জবরদস্তি নাই, জবরদস্তি করে দ্বীন কারো উপরে চাপানো যায় না। কিন্তু আমার ছেলে সালাত আদায় না করলে তাকে লাঠি পিটা করতে হবে, এটা তো হাদিস। তো এই আয়াত এবং হাদিসের সমন্বয় কি? এই আয়াত এবং হাদিসের সমন্বয় হল অমুসলিম যদি দ্বীন না মানে তাহলে জোর করে তাকে দ্বীন চাপানো যাবে না, অমুসলিমকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না, জোর করে তার উপর ইসলাম চাপানো যাবে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পর ইসলাম না মানে তাকে লাঠি পিটা করে ইসলাম মানাতে বাধ্য করবে দায়িত্বশীল। আমার ছেলে মুসলিম, আমার ছেলে সাদাল সালাত আদায় করবে না, তাকে লাঠি পিটা আমি করব। প্রসঙ্গক্রমে আর একটু বললে সহজ হয়, যেই ছাত্র আমার স্কুলে ভর্তি হয়নি তাকে আমি পিটতে যাব কেন?
যেই ছাত্র আমার স্কুলে ভর্তি হয়েছে সাড়ে আটটায় টাইম আসে নাই কেন, দেরি করেছে পাঁচ মিনিট, ওকে শাস্তি দেওয়ার অধিকার আমার আছে, যে আমার স্কুলের ছাত্র। যেই ছাত্র স্কুলে ভর্তি হয়নি এই রাস্তা থেকে তাকে ডেকে এনে যদি বলি ওই সাড়ে আটটায় তুই আসিস নাই কেন, তাহলে আয়াতের জায়গায় আয়াত আছে, হাদিসের জায়গায় হাদিস আছে, আয়াত কোথায় আর হাদিস কোথায় এর প্রয়োগ জানি না যদি তাহলে জিজ্ঞাসা করে নিতে হয়, না জেনে একদম তাল গোল পাকায় দিয়েছে। আয়াতের মধ্যে কি আছে, হাদিসের মধ্যে কি আছে, ওই আয়াতটা নিয়ে এসে আবার লাগাই দিচ্ছে। লা ইকরাহা ফিদ্দিন, তোমার ছেলেকে পেটো কেন, লা ইকরাহা ফিদ্দিন, তোমার ছেলেকে পেটো কেন, আরে লা ইকরাহা ফিদ্দিন তো বেদিনের জন্য, বেদিনকে জোর করে ইসলাম আমি মানাতে পারবো না, বেদিনের উপরে জোর করে ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না। ইসলামী দেশে যদি, মুসলিম দেশে যদি, ইসলামী রাষ্ট্রে যদি বেদিন বসবাস করে, তাহলে বেদিনকে তখন বলতে হবে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম যদি গ্রহণ না করো তো জিজিয়া ট্যাক্স দাও, যদি জিজিয়া ট্যাক্স না দাও তো যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তিনটা এখতিয়ার তাকে দিতে হবে, তাকে বলতে হবে ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ যদি না করো তো ট্যাক্স দিয়ে থাকো, ট্যাক্স তো যদি না দাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আয়াতের জায়গায় আয়াত ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়ে গেছে, জানতে ভুল হয়েছে। ওয়াইজা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সুফাহা কেন বলছে, সুফাহা বলছে আমার আচরণের কারণে, আমি তো আয়াতের সঠিক কনসেপ্ট কি সেটা আমি বুঝি নাই, তো আমি তো তাদের সামনে সুফাহা প্রমাণিত হয়ে গেছি। বন্ধুগণ, হাশরের ময়দানে জাহান্নামের লেলিহান শিখা দেখে যখন এই মানুষগুলিকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি কোনো সতর্কতাকারী এসেছিল না, তখন তারা বলবে কালু বালা কাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী যালালিন কাবীর ওয়া কালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফী আসহাবিস সাঈর ওয়া কালু লাউ কুন্না নাসমাউ। তারা বলবে যদি আমরা শুনতাম, আও নাআকিলু যদি বুঝতাম, মা কুন্না ফী আসহাবিস সাঈর, তাহলে আমরা এই জাহান্নামের লেলিহান হুতাশনে আমরা এখানে নিপতিত হতাম না। তারা সেখানে গিয়ে ব্যাকুল হয়ে যাবে, নিজের আত্মস্বীকৃতি সেখানে দিতে থাকবে। নাস্তিকবাদের জন্ম, তাদের থিম দুইটি, একটি হলো আল্লাহ নাই, স্রষ্টা বলে কেউ নাই, স্রষ্টা আছেন তার জ্বলন্ত প্রমাণ কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় ছত্রে ছত্রে আছে। গত জুমায় বর্ণনা দিয়েছিলাম সেই আইজাক নিউটনের কথা, আইজাক নিউটনও এই একই কথা বলে গেলেন, ছোট্ট মিনি গ্যালাক্সি বানিয়ে তার এক বন্ধুকে মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও একই কথা বলে গেলেন, মাওলানা আবু তাহের বর্ধমানী সাহেবের স্রষ্টা আছেন তার প্রমাণ, তার ভিতরে ভুরি ভুরি প্রমাণ তিনি বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়ে কোরআন ও সুন্নাহর দলিল দিয়ে সেখানে পেশ করেছে। নাস্তিকবাদের দ্বিতীয় থিম যেটা, সেই দ্বিতীয় থিমের মধ্যে আছে ধন সম্পদ অর্থ সম্পত্তির সমভাবে বন্টন, অর্থ সম্পত্তির সমভাবে বন্টন, অর্থ সম্পত্তির সমভাবে বন্টন। এই নীতিটা যখন আমি লঙ্ঘন করলাম তখন নাস্তিকবাদদের জন্য একটা সহজ হয়ে গেল। আমার দায়িত্ব ছিল যাকাত ফিতরা যথাযথভাবে আদায় করে গরিব দুঃখী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, কুরবানির চামড়ার গরু জবাই করে চামড়াগুলি মাদ্রাসার হুজুর নিয়ে চলে গেলেন, এলাকার গরিব দুঃখী মানুষ এবার মূলো চুষে খাবে, এলাকার গরিব দুঃখী মানুষের খাবারের কোনো বন্দোবস্ত সেখানে থাকা হলো না। দান সৎকার টাকা দিয়ে মসজিদের সুরম্য মিনার নির্মাণ করা হচ্ছে, মসজিদের মধ্যে এসি লাগানো হচ্ছে, কিন্তু ভুকানাখা মানবতার সেবায় তারা এগিয়ে আসে নেই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আরশুস সালাম আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়াম তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, সালাম প্রচলন করো, ক্ষুধার্তকে খাবার দাও, ক্ষুধার্তকে খাবার দিয়ে মিশনারি ভাইয়ারা তারা মুসলিমকে মুসলিমকে নিম্নবর্ণের হিন্দুদেরকে তারা খ্রিস্টানে দীক্ষিত করছে, ধর্মান্তরিত করছে, কিন্তু আমি আমার জাকাত ফিতরার টাকা নিয়ে বসে আছি যথাযথভাবে গরিব দুঃখীদের জন্য সেই ব্যবস্থা বন্দোবস্ত করা হয়নি। চলছে যার যার মতো সেই সেই টাকা জমা করার মহড়া, জাকাতের টাকা দিয়ে উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করা দরকার। এখন তো গরিব মানুষ খেতে পাচ্ছে না, উন্নয়নমূলক কর্মকাণ্ড করে সেটা দিয়ে কি হবে? যখনই মানুষ অর্থকরী নির্মম কষাঘাতে নিষ্পেষিত হচ্ছে, তখনই মানুষ পরিত্রাণের জন্য নাজাতের জন্য এদিকে ওদিকে ছুটছে। বলা হয়ে থাকে কার্ল মার্ক্সের মাকে ধর্ষণ করেছিল তদানীন্তন কালের রাজা। যখন কার্ল মার্ক্স তার মায়ের এই শ্লীলতাহানির বিরুদ্ধে তদানীন্তন কালের ধর্মযাজকদের কাছে বিচার তুলে ধরলেন আর বললেন আমার মায়ের শ্লীলতাহানি করছে দেশের রাজা, এর ফয়সালা কি হবে? তখন ধর্মযাজকেরা বলেছিল, তদানীন্তন কালের ধর্মযাজকেরা বলেছিল, দেশের রাজা ইচ্ছা করলে দেশের জনগণের যে কাউকে ভোগ করতে পারে এটা ধর্মের কেতাবে লেখা আছে। তখনই কার্ল মার্ক্স বলেছিল বাম পাও দিয়ে লাথি মেরে ওই ধর্মের মস্তিষ্ককে গুড়িয়ে দে। ধর্ম মানুষকে নির্যাতন শিখায়, ধর্ম মানুষকে অন্যায় করা শিখায়। যেই পীর সাহেব মরিদানকে গোলাম বানিয়ে রেখেছে, যেই মুফতি সাহেবের সামনে গিয়ে কথা বলা যায় না, সাম্যবাদী নেতাদের সামনে গিয়ে দেখেন তাদের আচরণ কত সুন্দর, কত সুন্দরভাবে তারা চিকিৎসা শিক্ষা দিয়ে মানুষকে দিক ধর্মান্তরিত করছে, আপনি কেন পারেননি? ওটা তো আপনার ইসলামের শিক্ষা ছিল, আপনি কেন পারেননি? আমার আত্মসমালোচনা আমার আজকে জরুরি হয়ে পড়েছে। কেন জাকাত ফেতরার পয়সাগুলি যথাযথভাবে বন্টন হয় না? কেন মৌলবী সাহেব কেতাবের পাতায় লিখে রাখলেন যে বছর শেষে জাকাত ফরজ হবে, বছর পুরার আগেই যদি আমার জাকাতের টাকা আমার স্ত্রীকে দান করে দেই তাহলে আমার আর জাকাত দেওয়া লাগবে না। আবার স্ত্রীর কাছে এক বছর থাকবে, উনি বছর পুরার আগেই আমাকে দান করে দিবে, তাহলে স্ত্রীও মালিক না, আমিও মালিক না জাকাতের। স্ত্রীর কাছে তো বছর পুরার আগেই স্ত্রী আমাকে দান করে দিলেন, তাহলে তো জাকাত উনার উপরে ফরজ হয়নি আর আমি তো কেবল মালিক হলাম, আমি এবার 11 মাস রেখে আবার দান করে দিলাম, এটা তো কেতাবে লেখা আছে। আর ওই কেতাব তো মুফতি সাহেব পড়াচ্ছেন তার মাদ্রাসার মধ্যে। এগুলি ইহুদি নাসারারা পড়ে না? ইহুদি নাসারারা মুসলমানদের আচরণগুলি দেখে না? 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভিতরে কতটি আয়াত আছে তা আজকে পর্যন্ত সঠিক কেউ বলতে পারে না। 6666 আয়াত মুখস্থ বলে চলেছে মৌলবী সাহেব। আমাদের এই ধন্যদশা দেখে আজকে পরিস্থিতি এত দূর গড়িয়ে গেল, পরিস্থিতি এত দূর গড়িয়ে গেল। শেষ কথা এতটুকু বলতে চাই, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুকুম আউলি বাযুহুম আউলিয়া ওয়াবাদ। হে ইমানদার বান্দা বান্দীগণ, ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের সাথে দোস্তি বন্ধুত্ব ঋদ্ধতা যদি রাখে তার অন্তর্ভুক্ত হবে। ব্লগার যদি আপনার ছেলে হয়, নাস্তিক যদি আপনার ছেলে হয়, নাস্তিক যদি আপনার আত্মীয় হয়, নাস্তিক যদি আপনার কাছের লোক হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন না করলে, আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়ালা যদি আপনার পরমাত্মীয় হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন না করলে পরকালের নাজাত মিলবে না। যারা এই সমস্ত নাস্তিকদের আশ্রয় প্রশ্রয় দিবে তারাও সেই নাস্তিকবাদের সেই গহ্বরে গিয়ে নিক্ষিপ্ত হবে, পরিস্থিতি খারাপ। পরিশেষে আরো একটা কথা বলতে চাই, বিগত দিনের ইতিহাস ভুলে যাবেন না। একদিন কেঁদেছিলেন চোখের পানি ছেড়ে দিয়ে সারা বাংলার মানুষ, মানুষের সেমপিতি কুরানোর জন্য টিভির পর্দায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলেন, মাথার মধ্যে টুপি পরে মানুষ দেখেছিল, সেমপিতি করেছিল, জনগণের সেমপিতির কথা ভুলে গিয়ে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে সিনিমিনি খেলবেন, আল্লাহ এবং রাসূলকে গালিগালাজ করবে আমার দেশের মাটিতে, আর আপনি চুপচাপ করে তাদেরকে সহযোগিতা করবেন, সেদিন বেশি দূরে নয় আল্লাহর গজবে নিপতিত হতে হবে, দুনিয়া ও আখেরাতে উভয় শাস্তির সম্মুখীন, উভয় জগতে শাস্তির সম্মুখীন হতে হবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। আমরা এই সমস্ত বিষয়কে সমর্থন করি নাই, আল্লাহ সাক্ষী আমাদের মনের খবর আল্লাহ জানেন, আল্লাহ রসুলকে গালি দিলে আমাদের ব্যথা লাগে বেশি, আল্লাহ রসুলকে আমরা বেশি মহব্বত করি। আপনি আল্লাহ রসুলের মিথ্যা দাবিদার আশেকের রসুল, কোনো আশেকের রসুল এগুলির প্রতিবাদ করেননি, প্রতিবাদ করতে হবে একথা সত্য, কিন্তু প্রতিবাদের সিস্টেমটার সাথে আমরা একটু দ্বিমত পোষণ করেছি, এইটুকু মনে রাখতে হবে। ছেলে বাপের কাছে দাবি করছে, আব্বা ঈদের দিনে আমার একটা জামা লাগবে, ছেলের দাবিটা ঠিক আছে, ঈদ হলো বছরের দিন, ছেলে বাপের কাছে একটা জামার দাবি করছে, বাপ দিবে? কিন্তু ছেলে লাঠি নিয়ে বাপের মাথার উপরে তুলে ধরে বলছে, জামা দিবি তো, দে না দিল তো তোর মাথা ফাটাবো। আমি বলছি যে ছেলের দাবিটা ঠিক আছে, কিন্তু দাবি আবার আদায়ের উসলুপটার সাথে আমরা দ্বিমত পোষণ করেছি। এটুকু বলার সাথে সাথে আপনি হয়তো মনে করতেছেন যে আমরাও কি নাস্তিক হয়ে গেলাম নাকি, আমরাও কি ব্লগারদের সাথে একাকার হয়ে গেলাম নাকি, আমরাও কি ব্লগারদেরকে সমর্থন করলাম নাকি, আমরা কোরআন সুন্নার মাপকাঠিতে চলার চেষ্টা করি, আমাদের অতিভক্তি এবং অতিবিদ্বেষ আমাদেরকে কোনো সময় পেয়ে বসে না, যদি তা পেয়ে বসত বিগত চার দলীয় জোট সরকারের সময় আমাদের মহতারাম আমিরে জামাতকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, সেদিন আমরা সমাজে এই ধরনের কোন আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী কোন কর্মসূচি বা কোন উস্কানিমূলক কোন কর্মসূচি বা গাড়ি পুরো ভাঙচুর করো এই ধরনের কোন কর্মসূচি আমরা গ্রহণ করিনি। হয়তো আপনি বলবেন যে আমি এগুলির সাথে একমত নই, কিন্তু আপনি একমত না হলে আপনার নাম দিয়ে অন্য কেউ চালাচ্ছে, আপনার নাম দিয়ে যে অন্য কেউ চালাচ্ছে তাকে চালানোর সুযোগ আপনি দিলেন কেন? ইসলামের নাম দিয়ে জঙ্গিবাদের যে উত্থান ঘটানোর চেষ্টা করা হচ্ছে সেই সুযোগ আমি দিয়ে দিলাম তখনই যখন আমি গরম কিছু দায়িত্বজ্ঞানহীন কথা সমাজে ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিনকে আল্লাহ পাক রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর দিনকে রক্ষা করার জন্য একটা কাজ আছে যেটা নবীর দাদা করেছিলেন। নবীর দাদা আব্দুল মুত্তালেব যখন দেখলেন আবরাহার সামনে পারা যাচ্ছে না, তখনই কাবা ঘরের তালা দিয়ে চাবিটা কাবা ঘরের ওয়ালের উপর রাখলেন, রেখে বললেন যে আল্লাহ তোর কাবা ঘরকে আমি তোর হাতে ফিরিয়ে দিলাম, তোমার কাবা ঘর আমি সংরক্ষণ করতে পারলাম না, আমি ব্যর্থ, আবরাহার হাতি বাহিনীর সামনে আমি দুর্বল, তোমার কাবা ঘর তোমাকে ফেরত দিলাম, আমার মুতাল্লিগিরি আমি অফস করে দিলাম, তুমি তোমার কাবা রক্ষা করো। আল্লাহ নবীর দাতা আব্দুল মুত্তালেব সারেন্ডার করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখিকে পাঠালেন যে নবীর দাদা পারল না কাবা ঘর রক্ষা করতে, তোরা যায় রক্ষা কর। আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে বন্দোবস্ত নিয়েছিলেন। আমি যদি না পারি আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ তুমি তোমার দেশকে রক্ষা করো, আল্লাহ তুমি তোমার দিনকে রক্ষা করো, আল্লাহ তোমার নবীর মান মর্যাদা আমরা রক্ষা করতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও এবং সঠিকভাবে দিন বুঝার তৌফিক দান করো। যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এখনো ভালোভাবে দায়িত্ব জ্ঞান সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করো, জুলুম থেকে তাদেরকে রক্ষা করো, জালেমের হাতকে তুমি আল্লাহ বন্ধ করে দাও, জালেমকে হেদায়েত করো, জালেমের হেদায়েত নসিব না থাকলে জালেমকে তুমি গারদ করো, মজলুমকে আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ মজলুমকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। যে সমস্ত মা বোনেরা দুঃখী মায়ের সন্তান অভাবের তাড়নায় এসেছিলেন গার্মেন্টসে কাজ করতে, লাশ হয়ে মায়ের কোলে ফেরত গেলেন, তাদের ইমান আমল কি আছে আমি জানি না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে শাহাদত নসিব করো, তাদের পরিবারকে বুকে জগদ্দল পাথর বেঁধে সবুর করার তৌফিক দান করো। আল্লাহ সুখ ছোট্ট ভূখণ্ড তোমার হাতে, আজকে এই মাদার টেক মসজিদের খুতবায় দাঁড়িয়ে সফরদ করলাম, আল্লাহ তুমি হেফাজত করো, তোমার গায়েবী মদত ছাড়া এই দেশ রক্ষা হওয়া কঠিন আছে আল্লাহ, যেভাবে মারামারি চলছে দেশকে ধ্বংস করে ছাড়বে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصلي على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اذهب الباس رب الناس واشفي انت الشافي لا شفاء الا شفاءك شفاء لا يغادر سقما لا باس طهور ان شاء الله تعالى. اللهم اجعل هذا البلد امنا مطمئنا رخاء سخاء وسائر بلاد المسلمين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.